কে কে সাধ্য সে যাও নি রাখতে যাও নি যা দেখি যাও দেখি গিয়েছিলে রাখতে গোটে অল্প কয়েকজন গিয়েছিল ভালো হরে কৃষ্ণ পাঁচটা থেকে সাতটা সময়টা ঠিক আছে না চারটা থেকে ছটা বলে ভালো হয়
কৃপা করে যাদের মোবাইল রয়েছে দয়া করে আপনার আপনাদের মোবাইল সাইলেন্ট মোড করুন অথবা কিছু সময়ের জন্য অফ করুন মহারাজের সেবায় চলাকালীন
সময় বিভিন্ন ঠাকুরের যে গানগুলি আছে তার একটা বই হচ্ছে স্মরণানুগতি মানে ভগবানের চরণে স্মরণ নেওয়ার পন্থা ভগবানের চরণে আত্মসমর্পণ করার পন্থা সেইটি সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিয় ধাম সহ অবতরি অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখায় শরণাগতি ভকতের উদ্যান দৈন্য আত্মনিবেদন বক্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার সরঙ্গ শরণাগতি হইলে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম শিখায় শরণাগতি করতে আচ্ছা এটা তো বাংলা গান সুতরাং কারো গাইতে অসুবিধা হবে না তো আচ্ছা যাদের কাছে বই নেই তাদেরও গাইতে অসুবিধা হবে না আচ্ছা ভেরি গুড আর এই সব এই গানের অর্থটা বোঝা গেল মিনিট হয়ে গেছে এখন দরজাটা বন্ধ করে দিতে হবে দুটো দরজাই বন্ধ করে কি করবে বন্ধ স্বেচ্ছাসেবকেরা আছে হরে কৃষ্ণ এই গানের অর্থটা বোঝা গেল আচ্ছা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিয় ধাম সহ অবতরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করার জন্য কিভাবে এসেছেন তার পার্শ্বদের নিয়ে এবং তার ধাম নিয়ে মহাপ্রভুর পার্শ্বদের কারা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু গদাধর পণ্ডিত প্রভু শ্রীবাস ঠাকুর রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনন্দন আচার্য এরা সব হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ এদের নিয়ে এসেছেন কৃষ্ণের লীলায় যারা ছিলেন কৃষ্ণের লীলায় ব্রজলীলায় যারা গোপবালক তারা এসেছেন যারা গোপী তারা এসেছেন ইত্যাদি এই মহাপ্রভুর লীলায় সকলে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কেন এসেছেন মহাপ্রভু কেন এসেছেন জীবে দয়া করি জীবদের প্রতি দয়া করার জন্য কিভাবে এসেছেন, তিনি তার পার্শ্বদের নিয়ে এসেছেন, তিনি তার ধাম নিয়ে এসেছেন। মহাপ্রভুর ধাম করতে কোনটা? মহাপ্রভুর ধাম হচ্ছে নবদ্বীপ। সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী হরিবল দরজাটা শুধু ভিজিয়ে রাখলাম না, এদের ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখলাম। সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী এখনো ঢুকতে রাখা, আমি বারবার বলছি। আচ্ছা এখন দরজাটা বন্ধ করে দাও না, আমি বারবার বলছি কেন, কারণ তা না জানলে লোকেরা একটু সিরিয়াসলি নেবে না। এদিকে ছিটকিনি আছে ভেতর থেকে, হ্যাঁ ছিটকিনি দিয়ে বন্ধ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। জীবকে তিনি কিভাবে দয়া করছেন, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি শিখায় শরণাগতি ভকতের দান, ভক্তির প্রাণস্বরূপ যে শরণাগতি সেই শিক্ষা তিনি। আচ্ছা এখানে আমি আবার তোমাদের সকলকে মনে করিয়ে দিচ্ছি যে আজকে এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা বিশেষ শিক্ষা ব্যবস্থার আয়োজন, তোমাদের বিশেষভাবে কোন কিছু শিক্ষা দেওয়ার জন্য এই আয়োজনটা করা। নাকি তোমরা এখানে বেড়াতে এসেছো? কে কে এখানে বেড়াতে এসেছো? কে কে এখানে কিছু শিখবার জন্য এসেছো? তো এই যে শিখবার জন্য, শেখার জন্য কিরকম কিসের প্রয়োজন হয়? শেখার জন্য নিয়মানুবর্তিতার প্রয়োজন হয়, ইংরেজি যাকে বলা হয় ডিসিপ্লিন। নিয়মানুবর্তিতা না থাকলে শিক্ষা শেখা যায়? শিক্ষা লাভ করা যায়? আমরা যখন স্কুলে যাই তখন কিভাবে যাই আমরা? আমরা যখন কলেজে যাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাই কিভাবে যাই আমরা? কি ওখানে মজা করতে যাই না কিছু শিখতে যাই? তাই আমরা বইপত্র নিয়ে যাই, যথাযথভাবে তৈরি হয়ে যাই। ক্লাস যদি দশটা থেকে শুরু হয় তাহলে আমরা ক্লাসে কখন যাই? দশটা সাড়ে দশটায়, হ্যাঁ নাকি দশটা বাজতে পাঁচ মিনিটে গিয়ে ওখানে? এটাও ঠিক সেইভাবে আমাদের নিতে হবে। তা না হলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে, কোটি কোটি জন্মেও যদি নাম সংকীর্তন করে তবু কৃষ্ণ পদে প্রেম ধন লাভ হয় না। কেন হয় না? কেন যথাযথভাবে সেটা গ্রহণ করছে না। তাই জন্য এই আয়োজন, যাতে তোমরা জানতে পারো মহাপ্রভু কে, শ্রী চৈতন্য মহাপ্রভু কে, শ্রী চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা কি, এগুলি জানার প্রয়োজন আছে। অতএব সেইভাবে এখানে তৈরি হয়ে আসতে হবে। ক্লাস হবে পাঁচটার সময়, আমি বেরোলাম পাঁচটা পনেরো, এখানে এসে পৌঁছলাম সাড়ে পাঁচটায়, তারপরে পাঁচ মিনিট পরে ঘুমিয়ে পড়লাম। এতে কোনো কাজ হবে? এখানে এসে যেখানে বসে ঘুমিয়ে পড়লাম, এভাবে কোনো কাজ হবে? হবে। আচ্ছা তোমরা কাগজপত্র খাতা কলম নিয়ে এসেছো তো? আচ্ছা ভেরি গুড, খাতা কলম নিয়ে নোট নিয়েও। আমি তো বারবার বলছি তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সকালে আধ ঘন্টা প্রশ্নোত্তরের জন্য রেখেছিলাম, তাতেও সময় হয়নি, অনেক প্রশ্ন ছিল। তো এখন আমি 45 মিনিট সময় দেবো প্রশ্ন, কেন এই প্রশ্নটার প্রয়োজন আছে, কারণ তোমাদের যেখানে জানতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তখন সেটা প্রশ্ন করতে হবে, তাহলে তোমাদের যতদূর সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে পন্থাটা আমরা অবলম্বন করছি এটা বাঞ্ছনীয় নাকি নয়? হ্যাঁ, এটা উপযুক্ত? তোমরা কি কি সমর্থন করছো? হরে কৃষ্ণ। এই শরণাগতির ছটি অঙ্গ কি কি? দৈন্য, আত্মনিবেদন, বক্তৃত্বে বরণ। আত্মনিবেদন মানে দৈন্য মানে দিন ভাব, নিজেকে খুব ছোট বলে মনে করে। হ্যাঁ, জড়জগতে সকলে মনে করে আমি খুব বড়, আমি সবচেয়ে বড়। কিন্তু পারমার আধ্যাত্মিক জীবনে আমাদের মনোভাবটি কিরকম হবে? আমি অতিদিন, শক্তি বুদ্ধিহীন, আমি অতিদিন, অতি দিন। এই ভাবটা না হলে আমরা শরণাগত হতে পারবো? আমি যদি অহংকারে মত্ত থাকি তাহলে কি আমি কারো শরণ নিতে পারবো? কিন্তু আমি যদি দৈন্য ভাব যদি আমার আসে তখনই আমি শরণাগত হতে পারি। তো মহাপ্রভু শরণাগতির শিক্ষা দিচ্ছে, তাই প্রথমেই আসছে দৈন্য, তারপরে আসছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া। তারপরে গোপতৃত্বে বরণ। গোপতৃত্বে বরণ মানে ভগবানই আমার একমাত্র প্রভু, এইভাবে ভগবানকে বরণ করে দেওয়া। ভগবান ছাড়া আমার আর প্রভু আছে না? আমার একমাত্র প্রভু হচ্ছেন ভগবান। সেইভাবে ভগবানকে বরণ করে নেওয়ার থেকে বলা হচ্ছে গোপতৃত্বে বরণ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাস। ভগবান রক্ষা করবেন, আমার আর ভয় কি? আমি তার শরণ নিয়েছি, ব্যাস আমি তার শরণে নিয়ে থাকবো। তিনি আমাকে নিয়ে যা করবেন তাই করবেন, যেটাই তিনি আমাকে করবেন সেটাই আমার মঙ্গলের জন্য। এই যে মনোভাব, এটি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কটা হলো? চারটে হয়েছে, তাহলে আর দুটো বাকি রয়েছে। সেই বাকি দুটো কি কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তারপরে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। ভক্তির অনুকূল যে সমস্ত কার্য সেগুলিকে স্বীকার করা বা গ্রহণ করা, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির প্রতিকূল যে ভাব সেটা বর্জন করার অঙ্গীকার। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার। এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতি, এই শরণাগতির পন্থা যিনি গ্রহণ করবে নন্দকুমার শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবে। যারা এই শরণাগত এইভাবে ভগবানের শরণাগত হয় ভগবান তার প্রার্থনা শুনবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদে ধরি। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর শ্রীপাদ পদে দন্তে তৃণ ধারণ করে, অর্থাৎ অত্যন্ত বিনম্র ভাবে গিয়ে তার শ্রীপাদের শ্রীপাদ পদের আশ্রয় নিচ্ছে। ভকতি বিনোদ পরে দুহু পদে ধরি, তাদের দুজনের পা ধরে তিনি বলছেন, কাঁদিয়া কাঁদিয়া বলে কেঁদে কেঁদে তিনি বলছেন, আমি তো অধম, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, আমি তো অত্যন্ত অধম, আমি তো অত্যন্ত অধঃপতিত, কৃষ্ণ ভক্তি আমার নেই, কৃপা করে তুমি আমাকে, তোমরা আমাকে কৃষ্ণ ভক্তি শিখায় শরণাগতি করো হে উত্তম। তোমরা এই গানটা গাইবে এখন? আমি গাইলে আমার সঙ্গে সঙ্গে তোমরা গাইবে? কৃপা স্বরূপ তার শ্রীপাদ পদে ভক্তি লাভ করছে, সেই শিক্ষা দেওয়ার জন্যই মহাপ্রভু এসেছে। এই শরণাগতির মাহাত্ম্য দেখো। শরণাগতি ভগবান, ভগবদ্গীতার শেষ উপদেশ কি ভগবানের? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, মাম একম শরণং ব্রজ। এই যে ভগবান কি বলছেন, আমার শরণ। ভগবত গীতায় ভগবান বলছেন তার শরণ নিতে, আর সেই ভগবানই চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদের কি বলছেন, কিভাবে শরণাগত হতে হয় সেই শিক্ষা দান করছেন। অর্থাৎ আমরা যাতে ভগবানের শরণাগত হয়ে তার ভক্তি লাভ করতে পারি সেই শিক্ষা তিনি দিচ্ছেন। আর এই ভক্তির, এই ভক্তিটি হচ্ছে বিশেষ ভক্তি। আমি সকালে আলোচনা করেছিলাম, কারটার মনে আছে, বৈকুণ্ঠের ভক্তি আর বৃন্দাবনের ভক্তির মধ্যে পার্থক্যটা কি? বৈকুণ্ঠের ভক্তি হচ্ছে শান্ত আর দাস্যরস, আর বৃন্দাবনের ভক্তি হচ্ছে সখ্য বাৎসল্য আর মধুর রস। আর সেই তিনটি রসের মধ্যে আবার মধুর রসটি প্রধান, মধুর রসটি শিরোমণি, আর তার দুটি অবলম্বন হচ্ছে সখ্য এবং বাৎসল্য। মধুর রসটি কি তুলে দেখার জন্য, তুলে ধরার জন্য এই সখ্য এবং বাৎসল্য, একদিকে সখ্য আর একদিকে বাৎসল্য, মাঝখানে রয়েছে মধুর। এই কৃষ্ণের যে মধুর লীলা, সেই মধুর লীলাই হচ্ছে প্রেম ভক্তি। এই মধুর প্রেম ভক্তি কৃষ্ণ, কৃষ্ণের প্রতি প্রেমের যে চরম পরাকাষ্ঠা, কৃষ্ণের প্রতি প্রেমের চরম প্রকাশ হচ্ছে এই মধুর রসে কৃষ্ণের প্রতি যে ভক্তি, সেইটি মহাপ্রভু শিক্ষা দিতে এসেছে। মহাপ্রভু শিক্ষা সম্বন্ধেও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মহাপ্রভু শিক্ষাটি তিনি একটি শ্লোকের মাধ্যমে ধরে দিয়েছেন, দুটি শ্লোকের মাধ্যমে। মহাপ্রভু শিক্ষা কি? আরাধ্য ভগবান ব্রজে সুত নয়। আরাধ্য ভগবান কি? ভগবান কি ব্রজে সুত নয়, ব্রজেন্দ্র নন্দন নন্দ মহারাজের পুত্র হচ্ছেন শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন আরাধ্য ভগবান, ব্রজের আরাধ্য ভগবান ব্রজে সুত নয়। তৎধাম মানে তার ধাম হচ্ছে বৃন্দাবন। কৃষ্ণ তিন জায়গায় লীলা বিলাস করছেন, দ্বারকা মথুরা বৃন্দাবন। তো এই যে আরাধ্য ভগবান, তিনি কোথাকার কৃষ্ণ? দ্বারকেশ কৃষ্ণ না, তিনি কি মথুরেশ কৃষ্ণ? তাও নয়, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তার ধাম তৎধাম বৃন্দাবন। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিকা। ব্রজবধূ ব্রজগোপিকারা যেভাবে তাকে আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। ভগবানের ভক্তির চরম প্রকাশ হচ্ছে ব্রজগোপীদের ভক্তি, কৃষ্ণের প্রতি ব্রজগোপীদের যে ভক্তি সেইটি হচ্ছে ভক্তির চরম প্রকাশ। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিকা। যেভাবে ব্রজবধূ বর্গে না, ব্রজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছিলেন সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। আর তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমল পুরাণ, শ্রীমদ ভাগবত হচ্ছে তার প্রমাণ। আর প্রেমা পুমার্থ মহান, এই যে কৃষ্ণ প্রেম, যে জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, সেই যে ব্রজগোপীদের যে প্রেম সেইটি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিতা, শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণা, সেইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, সেটি আদরের সঙ্গে গ্রহণ করো, অন্য আর কিছু গ্রহণ করার প্রয়োজন। এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষার মূল বিষয়। এখন এই যে কৃষ্ণ প্রেম যে জীবনের চরম লক্ষ্য, সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তির উপায়টি কি? প্রেম প্রাপ্তির উপায় স্বরূপে বলা হচ্ছে নাম, হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে এই প্রেমের আশ্রয়। এই নামের মাধ্যমেই কৃষ্ণের প্রতি প্রেমের উদয় হয়, সেই জন্য সেই নাম, কৃষ্ণ নাম প্রদান করার জন্য, কৃষ্ণ নাম প্রদান করে কৃষ্ণ প্রেম দান করার জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তাহলে এতক্ষণ এটুকু বোঝা গেল তো, মহাপ্রভু কে, মহাপ্রভু কেন এসেছেন? হ্যাঁ, কে কে বুঝতে পেরেছেন হাত তুলে? কার কার বুঝতে অসুবিধা হচ্ছে হাত তুলে? আচ্ছা, একজন দুজনের হাত তুলে, ঠিক আছে, ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, আর যদি প্রশ্ন থাকে লিখে দিন যারা বুঝতে পারবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জন্য এসেছেন। তিনি কিভাবে এসেছেন, কেন এসেছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই শ্লোকটি তোমরা কে কে জানো? আমার মনে হয় তোমরা সকলেই জানো, নমো মহাবদান্নায় তাহলে বোঝা গেল কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন, কৃষ্ণ প্রেম প্রদান করার। কৃষ্ণ প্রেম প্রদানকারী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কৃষ্ণ প্রেম প্রদান করার। তিনি কে? তিনি কৃষ্ণ স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, কৃষ্ণ প্রেম প্রদায়ক। আর তিনি কিভাবে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম প্রদান করছেন? কৃষ্ণ নামের মাধ্যমে। এই কৃষ্ণ নামের মাধ্যমে যে সংকীর্তন, এই সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণ হয় এবং এই সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মন্ত্রটি কে দিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু দিলেন। দিয়ে তিনি কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। আচ্ছা, কে কে জানো এই শ্লোকটা বলো তোমরা? আচ্ছা, তো সকলে বলো তাহলে। আমি বুঝতে পারছি তোমরা সকলেই জানো, খুব ভালো। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভক্তরা খুব পড়াশোনা করে, ভেরি গুড। এইগুলো এইভাবে এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, তিনি কি বললেন? এই মহামন্ত্র আমি তোমাদের দিলাম, বললাম ইহা সবে। আচ্ছা, তার মানে সকলে নির্বন্ধ সহকারে, ঐকান্তিক ভাবে, নিষ্ঠা সহকারে এইটি জীবনের একমাত্র লক্ষ্য ভেবে, এইটি সবচাইতে মূল্যবান বস্তু আমার আমার কাছে, সেইটি জেনে জপ করো, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। তাহলে জপের ফলে কি হবে? সর্বসিদ্ধি হইবে তোমার। এই সর্বসিদ্ধি মানে, হ্যাঁ, সিদ্ধিটা কি? সিদ্ধি, ভেরি গুড, কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে পরম সিদ্ধি। এই কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে পরম সিদ্ধি। অনেক রকমের সিদ্ধি আছে, খাওয়ারও সিদ্ধি আছে, কিন্তু আমরা সেই ধরনের জাগতিক সিদ্ধির কথা বলছি না। আমরা সাধনের মাধ্যমে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে সিদ্ধি। সবকি কোনো কিছু লাভ করতে হলে সাধনা করতে হয়, তাই না? যেমন যারা ছেলেরা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, ওই পড়াশোনা করাটা সাধনা, আর সিদ্ধিতে কি পরীক্ষায় পাশ করা, ভালোভাবে পরীক্ষায় পাশ করাটা হচ্ছে সিদ্ধি। তারপরে পড়াশোনা শেষ হয়ে গেল, অনেক সাধনা হলো 10-12 বছর ধরে বা 16-17 বছর ধরে, তারপরে তারপরে কি উদ্দেশ্য কি, একটা চাকরি, যখন চাকরি পাওয়াটা তাহলে একটা সিদ্ধি। তাহলে সাধনার ফলে সিদ্ধি আসছে, কিন্তু এই তারপরে চাকরি কেন পাওয়া, চাকরি কেন করা হচ্ছে, টাকা পয়সা লাভের জন্য। যখন অনেক টাকা পয়সা হলো তখন সেটা একরকমের সিদ্ধি, তারপরে টাকা পয়সা নিয়ে জড়জগৎ থেকে ভোগ করার চেষ্টা সেটা একরকমের সিদ্ধি। তারপরে সে আমেরিকার ভিসা পেয়ে আমেরিকাতে গেল, সেটা একরকমের সিদ্ধি। আমেরিকাতে গিয়ে দেখলো ওখানেও মন ভরছে না, আমেরিকাতে অনেক ঝামেলা আছে, তখন ভাবলো এই পৃথিবীটাই খারাপ জায়গা, চলো স্বর্গলক্ষ্মী যাবো, তখন এটা আরেক রকমের সিদ্ধি। তারপর স্বর্গসুখ ভোগ করে দেখছি ওখানেও তো নানা রকম জ্বালা যন্ত্রণা আছে, স্বর্গসুখটাও নিরবচ্ছিন্ন নয়। তাই জন্য চরমে তারা কি বলছে, এই জড় জগৎটাই দুঃখময়, অতএব চলো জড় জগৎটা থেকে বেরিয়ে যায়, তখন সেটা হচ্ছে একরকমের সিদ্ধি, মুক্তি। কিন্তু মুক্তির পরে কি হবে, মুক্তির পরে কি আসবে, জড়জগৎ থেকে মুক্ত হয়ে গেলে তারপরে ওখানে গিয়ে কি করবে, হ্যাঁ ওখানে গিয়ে কিছু করতে হবে না, এমনি শুয়ে থাকলেই চলবে, ওখানে গিয়ে শুধু ঘুমোবে না কিছু করবে, হ্যাঁ কিছু করবে, ওখানে গিয়ে কি করবে, হ্যাঁ ওখানে গিয়ে ভগবানের সেবা। হ্যাঁ অতএব মুক্তিরও পরে যা সেটা হচ্ছে ভক্তি বা ভগবানের সেবা। ভগবানের সেবাও আবার অনেক রকম, যেমন আমি বললাম দাস্যরসের সেবা, সক্ষরসের সেবা, বাৎসল্য রসের সেবা, চরমে মাধুর্য রসে সেবা, পরকীয়া রসে ভগবানের সেবা। এই যে এই সেবা, এই পরকীয়া রসে ভগবানের সেবাটি হচ্ছে চরম সিদ্ধি। তাহলে বোঝা যাচ্ছে যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, বলতে কি বোঝাচ্ছে, বোঝা গেল? আরেকটু বলতে হবে আমাকে, আরেকটু বলতে হবে, কে কে বুঝতে পেরেছ? সর্বসিদ্ধি বলতে বোঝানো হচ্ছে ব্রজে ব্রজগোপিকাদের যে ভক্তিভাব, সেই ভাবটি হচ্ছে সর্বসিদ্ধি, চরম সিদ্ধি, সেই সিদ্ধি লাভ হবে কিসের মাধ্যমে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের জপের মাধ্যমে। ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বল ইথে বিধি লাগিয়া, সর্বক্ষণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। বলো মানে জপটা হচ্ছে নিঃশব্দে, আর বলাটা কিভাবে হয়, উচ্চ ঈশ্বরে। তাহলে উচ্চ ঈশ্বরে যখন বলবে তখন সেটা কি, সেটা হচ্ছে কীর্তন। ইহা সবে, আর সবে সকলে মিলে যখন কীর্তন হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে, সংকীর্তন। এইভাবে মহাপ্রভু সংকীর্তনের ইঙ্গিত দিলেন, যজ্ঞই সংকীর্তন প্রায়। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের সূচনা করলেন। কেন বললেন, কলিজীবের অতঃপতিত জীবদের উদ্ধার করা। তা আমরা কোন যুগে আছি, কলিযুগে আছি। আমাদের অবস্থাটা কিরকম, আমাদের অবস্থাটা কিরকম, আমাদের অবস্থাটা খুব ভালো না খারাপ? খারাপ নাকি ভালোই আসবে, ঠিক তো? নাকি আমাকে আমাকে প্রসন্ন করার জন্য তৈরি করছে? অবস্থাটা খুব খারাপ, বুঝতে পারছো তো? তার কত রকমের ঝামেলা, কত রকমের দুর্দশা, চারদিকে দুর্দশা, চারদিকে দুঃখ, চারদিকে কষ্ট, আর সর্বদাই নানা রকম বিপদ আপদ রয়েছে। এই জড়জগৎটাই তাই, পদং পদং যদ বিপদান্নতি, আর সেই কলিযুগের অবস্থাটা সবচাইতে খারাপ। জড়জগৎটাই খারাপ জায়গা, আর তার মধ্যে কলিযুগের অবস্থা সবচাইতে খারাপ, আর আমরা সেই কলিযুগে বদ্ধজীব। আমাদের অবস্থাটা কিরকম, আমরা কি খুব সুকৃতি সম্পন্ন, না আমরা অধঃপতিত? ভেরি গুড। এখন আমরা যত অধঃপতিত হব মহাপ্রভু তত বেশি আমাদের কৃপা করবেন। পতিত পাবন হেতু তব অবতার, মোষক পতিত প্রভু না পাইলে। পতিতদের উদ্ধার করার জন্য তুমি এসেছ, আর আমার মতো এত পতিত তুমি কাউকে পাবে না, অতএব তোমার কৃপার সবচেয়ে যোগ্য পাত্র কে? হ্যাঁ, এইভাবে আমরা আমাদের মহাপ্রভুর কৃপা লাভে যোগ্যতা অর্জন করছি। পতিত পাবন হেতু তব অবতার, মোষম পতিত প্রভু না পাইলে। এখন এই যে পরিস্থিতি, তার সেই পরিস্থিতিতে আমাদের একমাত্র অবলম্বন কি, একমাত্র আমাদের আশ্রয় কি, একমাত্র আমাদের ভরসা কি? হরিনাম সংকীর্তন, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তোমরা এই যে কৃষ্ণ নামের আশ্রয় অবলম্বন করেছ, এটা সবসময় মনে রেখো যে এটা হচ্ছে জীবনের চরম প্রাপ্তি, এটি মহাপ্রভুর কৃপা। যদিও আমরা সবচাইতে অধঃপতিত যুগে এসেছি, যদিও আমরা আমাদের পরিস্থিতি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তবুও আমাদের একটা মহা সৌভাগ্য যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ। মহাপ্রভুর কৃপা লাভ হয় মহাপ্রভুর ভক্তের মাধ্যমে, সেই মহান ভক্ত হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদকে মহাপ্রভু পাঠিয়েছেন এই সারা পৃথিবীকে উদ্ধার করার জন্য, এবং শিল প্রভুপাদের কৃপাতেই আজ আমরা সব এখানে এই কৃষ্ণ ভাবনা নিয়ে তো আলোচনায় শুরু করেছি। মহাপ্রভুর উদ্দেশ্য কি, আসার উদ্দেশ্যটা কি? সংকীর্তন যোগ। মনে আছে আমরা প্রথমেই আমরা আলোচনা করেছিলাম চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে সংকীর্তন যোগের পিতা বলে সম্বোধন করা। সংকীর্তনৈক পিতর কমলায় দাসু, সংকীর্তন যোগের পিতা মানে প্রবর্তক। তাই মহাপ্রভু যখন এলেন, তিনি কিভাবে এলেন? মহাজনে বলে গ্রহণের ছলে হরিনাম সংকীর্তন। মহাপ্রভু কোন সময় এলেন? যে মহাপ্রভু এলেন ফাল্গুনী পূর্ণিমা কোন সালে? চোদ্দশত সাত শকে, বা চোদ্দ ইংরেজি গণনায় 1486 সালে। এই ইয়েতে তিনি কোন সময় এলেন? ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুন মানে বসন্ত, যে বসন্ত পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসলীলা হয়, বসন্ত রাস হয় সেই দিনটিতে, যে দিনটিতে হোলি খেলা হয় রাধাকৃষ্ণ, সেই দিনটিতে এলেন। যেই দিনটিতে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ প্রেমের রঙে আরক্তিম হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে সেই দিনটিতে মহাপ্রভু। কিন্তু কোন সময় এলে? গ্রহণের সময় এলে, সে পূর্ণিমার দিন, সেদিন চন্দ্রে গ্রহণ লেগেছে। সেই চন্দ্রগ্রহণের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন। এখন চন্দ্র, এই যে গ্রহণ, এই গ্রহণটা অত্যন্ত সংকটজনক সময়, অত্যন্ত খারাপ সময়, গ্রহণটা খারাপ সময়, অমঙ্গল সূচক। তো এই অমঙ্গল দূর করার জন্য মানুষ কি করে? যখন অমঙ্গল হয় তখন কি করে? তখন হরিনাম করে। এখন চন্দ্র গ্রহণ লেগেছে, যখন সকলে হরিনাম করছে তখন মহাপ্রভু জন্ম নিলেন। তাহলে তিনি গ্রহণের ছলে সকলকে দিয়ে হরিনাম করিয়ে তিনি অবতীর্ণ হলেন। তাহলে এটা মহাপ্রভুর আবির্ভাবের একটা বৈশিষ্ট্য। মহাপ্রভুর এই আবির্ভাব সময়ে গণনা করে তার মাতামহ, তার মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী, তিনি ছিলেন মস্ত বড় জ্যোতিষ। তিনি দেখলেন মহাপ্রভুর আবির্ভাব একটা অপূর্ব সুন্দর সময়ে, তার সিংহ লগ্নে সিংহ রাশিতে তার, এবং কৃষ্ণ, মনে আছে কৃষ্ণের জন্মের সময় কি হয়েছিল? সমস্ত গ্রহ নক্ষত্রগুলি একটা অত্যন্ত শুভ সংবাদ, শুভ লক্ষণ নির্দেশ করছিল, সেই শুভ ইঙ্গিত দিয়ে মহাপ্রভু আবির্ভূত হলেন। সেই সময় সমস্ত গ্রহ নক্ষত্রগুলি একটা অত্যন্ত সুন্দর সমন্বয় হয়েছে। নীলাম্বর চক্রবর্তী দেখে বুঝতে পেরেছিলেন যে ইনি স্বয়ং ভগবান। কিন্তু মহাপ্রভুর পরিচয়টা যেহেতু গোপন রাখতে হবে, তাই তার ভক্তরা জানা সত্ত্বেও তারা সেটা প্রকাশ করে। মহাপ্রভু শৈশবে অনেক সুন্দর সুন্দর অনেক কতগুলি লীলা আছে, তার মধ্যে একটা লীলার কথা আমি বলব। ছোট্টবেলায় মহাপ্রভু তখন হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি কত বছর পর্যন্ত দেয়? কত কমাস? এই এক বছর মতো, এক বছরও নয়, আট ন মাস পর্যন্ত তারা হামাগুড়ি। তার মানে মহাপ্রভুর বয়স যখন এই ছ সাত মাস, মহাপ্রভু একদিন উঠোনে খেলা করছে, জানু চক্রমণ করছে। জানু চক্রমণ মানে হামাগুড়ি, জানু মানে হাঁটু, হাঁটুতে ভর দিয়ে আর হাতে ভর দিয়ে চলছে। এমন সময় সেখানে একটা বিশাল সাপ এসে উপস্থিত, ভয়ঙ্কর দর্শন, একটা বিরাট সাপ। আর মহাপ্রভু কি করলো? ওই শিশুটি গিয়ে সাপটাকে জড়িয়ে দিল, আর সাপটাও তাকে জড়িয়ে দিল, তার সাদা অঙ্গে পেঁচিয়ে সাপটা। আর মহাপ্রভু তখন কি করলেন? ওই সাপটার উপরে শুয়ে পড়লেন, সাপটার মাথায় ফনা আর তিনি ওখানে শুয়ে। এই সময় শচীমাতা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন এই দৃশ্য। কোন মা যদি তার শিশু সন্তানকে ওই অবস্থায় দেখে তাহলে তার কি অবস্থা হবে? তিনি আর্তনাদ করে উঠলেন, তার আর্তনাদ শুনে সকলে বেরিয়ে এল, এসে দেখে এই অবস্থা। এখন দেখো কিরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ওই সময় সাপটাকে মারতে যাওয়ার চেষ্টা করলে কি হবে? সাপটা হয়তো শিশুটিকে ছোবল মারে। তাই তারা কিছু অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কি যে করবে তারা বুঝতে পারছে। শুধু তারা ডাকতে লাগলেন গরুর গরুর বলে। কেন আমাদের ইতে বলা হয় যদি গরুরের নাম না হয় তাহলে সাপেরা পায়, আরেকটা নাম দিলেও সাপেরা কিছু করে না, সেই নামটা কি? সেটা হচ্ছে আস্তিক। সেটা আরেকটা কাহিনি, ওটা আমি এখন আর ই করব না। আস্তিকের নাম দিলেও সাপেরা কিছু পায়। তখন যখন সেই সাপটি দেখল সকলে ভয় পেয়ে গেছে এরকম ভাবে, তখন সেই সাপটি কি করলো? সেই শিশুটিকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে চলে। এখন এই সাপটি কে জানো? এই সাপটি অনন্ত শেষ সংকর্ষণ বলরাম। কৃষ্ণ এসেছেন, তাই কৃষ্ণের সঙ্গে একটু খেলা করার জন্য বলরাম এসে একটুখানি খেলা করতে এলো, কিন্তু সব লোকের এরকম ভয় পেয়েছে দেখে তিনি আস্তে আস্তে ওখান থেকে চলে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স তখন এই 4-5 বছর। একদিন এক দৈত্যিক ব্রাহ্মণ, দৈত্যিক ব্রাহ্মণ মানে এক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ান, পরিব্রাজ, তীর্থে তীর্থে তিনি ভ্রমণ করে বেড়ান এক তীর্থ থেকে আরেক তীর্থে। তিনি বাল গোপালের উপাসক, তিনি নবদ্বীপে এসেছেন, তার জ্যোতির্ময় রূপ দেখে জগন্নাথ মিশ্র তাকে অনুরোধ করছেন আপনি আসুন আমার বাড়িতে থেকে প্রসাদ। সেই ব্রাহ্মণ রাজি হলেন। সেই ব্রাহ্মণ আবার অন্যের রান্না খান না, তিনি নিজে হাতে রান্না করেন, তিনি নিজের হাতে রান্না করে বাল গোপালকে ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদ। জগন্নাথ মিশ্র সমস্ত আয়োজন করলেন, রান্নার আয়োজন করে দিলেন, শাক সবজি ফল মূল আনাজ আদি সব, ঘি দুধ সব জোগাড় করে দিলেন। সেই ব্রাহ্মণও খুব যত্ন সহকারে রান্না করে যখন চোখ বন্ধ করে বাল গোপালের মন্ত্র উচ্চারণ করে বাল গোপালকে ভোগ নিবেদন করছেন, তখন তিনি হঠাৎ দেখেন চোখ খুলে যে শিশু নিমায় এসে সে ভোগ খাচ্ছে। দেখে সেই ব্রাহ্মণটি আর্তনাদ করে উঠল, হায় হায় আমার ভোগটা নষ্ট করল, ভগবানের ভোগটা এই শিশুটি খেয়ে নষ্ট করল। সেই ব্রাহ্মণের আর্তনাদ শুনে জগন্নাথ মিশ্র এবং বাড়ির অন্য সকলে ছুটে এলেন। এসে দেখে যখন জগন্নাথ মিশ্র দেখলেন যে তার শিশু ছেলেটি এইরকম একটা দুষ্কৃত কার্য করেছে, তখন জগন্নাথ মিত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একটা ছড়ি নিয়ে তাকে শাসন করতে গেল। তখন সেই ব্রাহ্মণটি বললেন, এই শিশু ও তো জানে না, ওকে শুধু শুধু শাসন করে কি লাভ, ও যদি জানতো তাহলে কি আর ও এটা করত, সুতরাং ওকে শাসন করো না, আজকে ভগবান আমার অন্ন রাখেননি তাই আমি তাই এটা হল। ঠিক আছে, আমি তো কত সময় অনাহারে থাকি, কখনো বা বনে একটু মূল কন্দ ইত্যাদি পাই সেগুলো খাই, কখনো কখনো সেটাও জোটে না, কখনো একটু ফলমূল খেয়ে থাকি, সুতরাং আমার অভ্যাস আছে, এটা কোনো অসুবিধা নেই, আজকে আমি ফলমূল কিছু খেয়ে থাকি। জগন্নাথ মিশ্র বারবার অনুরোধ করবে, দয়া করে আবার ভোজন করুন, কেননা অতিথি যদি আপনার মতো একজন অতিথি যদি আমার বাড়িতে অভুক্ত থাকে তাহলে এটা আমার অত্যন্ত অমঙ্গল। তখন জগন্নাথ মিশ্রের অনুরোধে সেই ব্রাহ্মণ আবার রান্না করল। দ্বিতীয়বার যখন রান্না করে আবার যখন তিনি ভোগ দিচ্ছেন তখন দেখেন শিশু নিমাই সে ভোগ দেখে এবারও সেই ব্রাহ্মণ আর্তনাদ করে উঠল। জগন্নাথ মিশ্র ছুটে এলেন, ব্রাহ্মণ তাকে নিরস্ত করলেন। ছোট শিশু হচ্ছে জানে না ওকে কি ব্যবসা করবে। ব্রাহ্মণ আমার দেখছে তো দুবার দুবার আমি ভোগ দিলাম, দুবারই আমি ভগবান আজকে আমাকে উপবাসে থাকতে স্থির করেছে। এই সময় চৈতন্য মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ সেখানে এলেন। তিনি সারাদিন অদ্বৈত আচার্যের ওখানে থেকে অন্য বৈষ্ণবদের সঙ্গে ভাগবত আলোচনা করেন। তিনি অনেক রাত্রে বাড়ি ফিরেছেন, তিনি শুনলেন যে নিমা এরকম করেছে, তিনি ব্রাহ্মণকে বারবার অনুরোধ করলেন। সে বিশ্বরূপের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করে মনে হলো যেন সাক্ষাৎ ভগবান, এত সুন্দর তার রূপ, জ্যোতির্ময় রূপ। তিনি তখন ব্রাহ্মণ সে বিশ্বরূপের অনুরোধ অনুযায়ী তিনি আবার রান্না করলেন। এবার জগন্নাথ মিশ্র আর কোন চান্স নিলেন কোন যাতে নিমায় আর যাতে না করতে পারে, সেজন্য কি করলেন তিনি তাকে নিয়ে চলে গেলেন পাশে তার প্রতিবেশী চন্দ্রশেখর আচার্যের বাড়ি। সেখানে মেয়েরা নিমাইকে নিয়ে ঘরের ভেতরে আছে আর বাইরে থেকে জগন্নাথ মিশ্র দরজায় তালা দিয়ে একটা লাঠি নিয়ে বসে আছে যাতে নিমাতে কোনো মতে বেরোতে না পারে। আর মেয়েরা নিমায়ের সঙ্গে ঠাট্টা করছে, নিমায় কোথাকার কোন ব্রাহ্মণ, তার জাত জাত পাতের বিচার নেই, আর তুই সেই ব্রাহ্মণের রান্না খেলি তো জাত চলে গেল। নিমায় তার উত্তরে কি বলল, ব্রাহ্মণের রান্না খেলি কি গোয়ালার জাত যায়? ওরা কেউ বুঝতে পারল না নিমায় এই কথা কেন বলছে। হ্যাঁ, ব্রাহ্মণের রান্না খেলে কি গোয়ালার জাত যায়? এইভাবে তারপরে অনেক রাত হয়ে গেছে, সকলে ঘুমিয়ে পড়েছে, এদিকে ব্রাহ্মণ রান্না করে ভোগ দিচ্ছে, চারদিকে নিঃশব্দ, চারদিকে একেবারে নিঃশুন নিঃশব্দ, কেউ নেই। মাঝে প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে, বিপ্রহর রাত্রি, ব্রাহ্মণ বালগোপালকে ভোগ দিচ্ছেন, মনে মনে বালগোপালের ধ্যান করে তিনি বালগোপালকে সে ভোগ নিবেদন। তখন আবার তিনি দেখেন চোখ খুলে যে সেই নিমাই তার ভোগ খাচ্ছে। ব্রাহ্মণ কেঁদে উঠল, হাহাকার করে কেঁদে উঠল, আবার এই শিশুটি আমার এই ভোগ, ভগবানের ভোগ নষ্ট। এবার নিমাই শিশু নিমাই তাকে কি বলল, তুমি কেমন দক্ষ লোকে, তুই বারবার আমাকে ডাকছো খাওয়ার জন্য আর যখন আমি খাচ্ছি তখন কান্দাকাটি করছি। তখন তিনি তাকে প্রথমে তার বালগোপাল রূপ দেখালেন, তারপরে তিনি তার চতুর্ভুজ এবং দ্বিভুজ রূপ দর্শন এবং এইভাবে ব্রাহ্মণ তার ইষ্ট দেবের দর্শন। তিনি দেখলেন এই শিশুটি হচ্ছে তার আরাধ্য বাল। মহাপ্রভু তাকে নিষেধ করলেন, তুমি কাউকে এই কথা বলো না, আমার যে আজকে তুমি যা দেখলে সেটা কাউকে তুমি বলো, কেননা তিনি এসেছেন তার পরিচয় গোপন করে, তাই তিনি কাউকে জানতে দিতে চান না যে তিনি হচ্ছেন। আর সেই থেকে সেই ব্রাহ্মণ যিনি সবসময় তীর্থে তীর্থে পর্যটন করতেন, তিনি আর সেই তীর্থ পর্যটনে গেলেন না, তিনি সেই নবদ্বীপেই আর প্রতিদিন এসে তিনি এই বালগোপাল রূপী বা নিমাই রূপী বালগোপালকে দর্শন করলেন এবং সেই দর্শনের মাধ্যমে তিনি তার ইষ্টদেবকে দর্শন করতেন, তার জন্ম সার্থক হয়েছিল। নিমাই এইভাবে তার বাল্যলীলা করছেন। বাল্যলীলা নিমাই অত্যন্ত দুরন্ত ছিলেন, অত্যন্ত চঞ্চল। সে কি করতো কখনো, আরেকটু যখন বড় হয়েছে, এদিকে নিমাই অত্যন্ত মেধাবী, তিনি গঙ্গাদাস পণ্ডিতে চলে পড়তে যান, আর একবার যেটা শোনেন সেটাই তার মুখস্থ করতে। অন্যদের মুখস্থ করতে তো পাঠ বুঝতে অনেক সময় লাগে, কিন্তু সেই শিশু অবস্থাতেই নিমাই একবার সব কিছু বুঝে নিয়েছে, সব কিছু কণ্ঠস্থ করে নিয়েছে, যা তাকে বলা হয় সেটাই তিনি কণ্ঠস্থ করে। তারপরে স্কুল থেকে তিনি, পাঠশালা থেকে তিনি যেতেন গঙ্গায় তার বন্ধুদের নিয়ে। গঙ্গায় গিয়ে সে নানা রকম তার দুষ্টুমি করত। ওখানে অল্প বয়সী মেয়েরা শিবের পূজা করত, শিবের পূজা করত। মেয়েরা কেন শিবের পূজা করে? ভালো পতি পাওয়ার জন্য। তো নিমাই তাদের সামনে গিয়ে বসে বলতো, তোমরা যে যার পুজো করছ সেই মহেশ হচ্ছে আমার দাস, আর পার্বতী হচ্ছে আমার দাস, তো ওদের পুজো না করে আমার পুজো করো। আমার পুজো যদি তোমরা করো তাহলে তোমরা খুব ভালো বর পাবে, তার রূপ হবে কন্দর্পের মতো, তার ধন হবে কুবেরের মতো, তার ঘরে সর্বদা লক্ষ্মী বিরাজ করবে, নিশ্চয়ই সৌভাগ্যবান হবে। আর যদি না করো, যদি আমাকে পূজা না করো, তাহলে তোমাদের এক বুড়োর সঙ্গে বিয়ে হবে, আর ঘরে পাঁচ সপ্তাহ সতীত থাকবে। সেই ক্ষেত্রে মেয়েরা ভয় পেয়ে নিমাইকে অনেকে প্রথমে তিরস্কার করত, এই নিমাই কেন, পরশ প্রতিবেশী ভাই, ভাই তাদের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক, বলতো নিমাই তুই এত দুষ্টুমি করছিস এইভাবে। কিন্তু আবার ভয় পায় নিমাইকেই তারা, তখন নিমাই তাদের আশীর্বাদ করত, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। তারপরে নিমাই গঙ্গার ঘাটে যেত। গঙ্গার ঘাটে, ঘাট দুরকম, ওই সময় দুটো ঘাট থাকত, একটা মেয়েদের ঘাট, একটা ছেলেদের পুরুষদের। তো পুরুষেরা ওই পুরুষদের ঘাটে নামত, আর মেয়েরা মেয়েদের ঘাটে নামত। তো জলে স্নান করতে যাওয়ার আগে তারা কাপড় চোপড় ঘাটে রেখে যেত, আর নিমাই তখন কি করত, মেয়েদের কাপড় নিয়ে গিয়ে পুরুষদের ঘাটে রাখত, আর পুরুষদের কাপড় নিয়ে এসে মেয়েদের ঘাটে। আর তারা জল থেকে উঠে এসে দেখে তাদের কাপড়, তাদের কাপড় মেয়েরা দেখবে তার ছেলেদের কাপড় তাদের জায়গায়, তারা লজ্জা পেত, আর ছেলেরাও পুরুষেরাও মেয়েদের কাপড় দেখে তারা লজ্জা পেত, এখন কি করি। আর গঙ্গার জলে নিমাই কি করত, গঙ্গার জলে নিমাই যখন কেউ দেখত, কেউ ব্রাহ্মণ গঙ্গার জলে হাত বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে সন্ধ্যা বন্দনা করছে, গায়ত্রী জপছে, তখন সে তাদের গায়ে জল ছিটিয়ে বলতো, দেখ যার ধ্যান তুই করছিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে, যার ধ্যান তুই না, তারা তো জ্যেষ্ঠ, যার ধ্যান তোমরা করছো দেখো সে তোমার সামনে। তারপর কাউকে আবার যখন এরকম ধ্যান করছে, তখন ডিমা কি করতো, জলের মধ্যে নিচ দিয়ে গিয়ে তার পা ধরে টেনে নিত, সে আর্তনাদ করে উঠত, আর লোকেরা ভাবত কুমিরে এসে তাকে টেনে নিত। এইভাবে ডিমাই তার বাল্যলীলা করছিলেন। তখন তারা মেয়েরা গিয়ে শচী মায়ের কাছে অভিযোগ করত, আর পুরুষেরা গিয়ে জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ। সে কথা শুনে জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হাতে ছড়ি নিয়ে তিনি শাসন করতেন, আজকে নিমাই এলে আমি ওকে ভালো করে দণ্ড। কিন্তু ওই গ্রামের লোকেরা, নবদ্বীপের লোকেরা সকলে বলতো, আরে ও যেটা করছে তো ভালোই, আমাদের ভালোই লাগে, ও যেটা করে তো জানি না আমরা কেন তোমার কাছে অভিযোগ করতে এলাম, ওকে ইয়ে করো না, তিরস্কার করো। জগন্নাথ মিশ্র তখন বলল, না শাসন যদি ওকে না করা হয় তাহলে ও নষ্ট হয়ে যাবে, ওকে শাসন করতেই হবে। এই বলে জগন্নাথ মিশ্র তখন হাতি ছড়ি নিয়ে চলেছেন নিমাইয়ের খোঁজে। আর তখন দেখে নিমাই উল্টো দিক থেকে আসছে, হাতে পুঁথি পত্র, গায়ে ধুলো মাখা, গায়ে কালির দাগ রয়েছে, চুল শুকনো। জগন্নাথ মিশ্র তাকে বলছে, তুই এরকম কাজ করছিস, লোকেরা এসে তিরস্কার করছিস, লোকেরা এসে অভিযোগ করছে, আজকে তোকে আমি শাস্তি দেব। নিমাই বললে, কি হয়েছে? জগন্নাথ মিশ্র বললে, এই এই কাজগুলো তুমি করেছো, এই দুষ্কৃতিগুলো তুমি করেছো। নিমাই বলছে, আমি জানি না ওরা কেন আমার সম্বন্ধে এরকম অভিযোগ করে, আমি তো এই স্কুল থেকে আসছি, আমি তো এই পাঠশালা থেকে আসছি। আর জগন্নাথ মিশ্র আশ্চর্য হয়ে গেল, যে দেখে তো মনে হচ্ছে যে স্নান করে আসেনি, গঙ্গা থেকে আসেনি, মনে হচ্ছে স্কুল পাঠশালা থেকে এসছি। ওর মাথায় শুকনো, গায়ে ধুলোবালি লাগা, কালির দাগ রয়েছে। তো জগন্নাথ মিশ্র আশ্চর্য হয়ে গেল, তখন কেন ওই সমস্ত এরা এসে ওর বিরুদ্ধে এরকম অভিযোগ করে। এইভাবে নিমাই, শিশু নিমাই তার বাল্যলীলা বিলাস করেছে। হরে কৃষ্ণ। এখন আমি প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় দেব। আচ্ছা, আগের প্রশ্নগুলো যে ছিল ওগুলো দাও, সেগুলো দিয়ে উত্তর শুরু করব। অবতার আবার অনেক সময় মহাবিষ্ণুর অবতার বলা হয় কেন? হ্যাঁ, অদ্বৈত আচার্য দুই, তিনি সদাশিবের অবতার, আবার মহাবিষ্ণুর অবতার। এই তিনি একটা অনেক সময়, এবং এদিকে সদাশিব আর মহাবিষ্ণুর মধ্যে পার্থক্য কিরকম, মহাবিষ্ণুই সদাশিব, মহাবিষ্ণুই সদাশিব। কেননা কোন এক বিশেষ কাজ সম্পাদন করার জন্য তিনি শিব হয়েছেন, শম্ভু হয়েছেন। অতএব মহাবিষ্ণু এবং সদাশিবে একদিক দিয়ে কোন পার্থক্য। আবার যদি পার্থক্য দেখাও যায় তাহলে বুঝতে হবে যে অদ্বৈত আচার্য দুয়েরই অবতার, সদাশিবের অবতার আর মহাবিষ্ণুর অবতার। আশুতোষ পাল, অদ্বৈত আচার্য যদি সদাশিবের অবতার হন তবে কেন অদ্বৈত আচার্য ভগবান তত্ত্ব? সদাশিব রূপ যদি, সদাশিব যদি আমরা দেখি তাহলে সদাশিবও একদিক দিয়ে, যদিও তিনি শিবতত্ত্ব, কিন্তু এখানে যেহেতু তিনি মহাবিষ্ণুর অবতার তাই জন্য তিনি অবতার। যেমন সদাশিব, সদাশিব শিবের সম্বন্ধে কি বলা হচ্ছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা সংজায়তে নহি তত পৃথগস্তি হেতু যসম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দম আদিপুরুষম। ক্ষীর বা দুধ যেমন দই হয়ে যায় বিকার সংযোগে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সম্ভূতামপি তথা তিনি সম্ভূ হয়েছেন, কোন এক বিশেষ কার্য সম্পাদন করেন। তবে সেই সূত্রে এটি ঠিকই যে অদ্বৈতাচার্য যদি শুধু শিবতত্ত্ব হতেন, যদি শিবের অবতার হতেন, তাহলে তিনি শিবতত্ত্ব হতেন। শিবতত্ত্বটা বিষ্ণু তত্ত্ব থেকে ভিন্ন, যেমন দুধ আর দই একদিক দিয়ে দেখতে গেলে এক, আবার আরেক দিয়ে দেখতে গেলে ভিন্ন। দুধটাকে কেউ দই বলবে না, দইটাকে কেউ দুধ বলছে, দুধটা দই হতে পারে কিন্তু দইটা দুধ হতে পারে। তো সেই সূত্রে শিবতত্ত্ব একটা বিশেষ তত্ত্ব। তো এখানে যেটা বলছিলাম, অদ্বৈত আচার্য যদি শুধু শিবের অবতার হতেন তাহলে তিনি শিবতত্ত্ব হতেন, কিন্তু এখানে যেহেতু তিনি মহাবিষ্ণুর অবতার আবার শিবের অবতার, সদাশিবের অবতার, তাই তিনি বিষ্ণুতত্ত্ব। লীলানন্দ দাস, JCS, চট্টগ্রাম। সক্তাবেশ অবতার শব্দের অর্থ কি? সক্তাবেশ শব্দটার অর্থ হচ্ছে শক্তির আবেশ। যখন কেউ ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন, অর্থাৎ ভগবান যখন কাউকে তার শক্তির দ্বারা প্রভাবিত করেন, তাকে বলা হয় সক্তাবেশ অবতার। তারা ভগবত তত্ত্ব নন, তারা জীবতত্ত্ব, কিন্তু ভগবত শক্তির দ্বারা আবিষ্ট হয়ে তারা একটা বিশেষ অসম্ভব কার্য সম্পাদন করে। যেমন ব্যাসদেব, তিনি ভগবানের গ্রন্থ বা বেদকে প্রকাশ করার জন্য ভগবান তাকে তার শক্তির দ্বারা আবিষ্ট করেছেন। পরশুরাম, ক্ষত্রিয়দের দলন করার জন্য ভগবান তাকে আবিষ্ট করেছেন তার শক্তি। পৃথু মহারাজ, এরা সকলে হচ্ছে সক্তাবেশ। মধুসূদন কৃষ্ণদাস, চট্টগ্রাম, ভক্তিবৃক্ষ। বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলেছিলেন, সব জীবের পাপ আমাকে দিয়ে সব জীবকে মুক্ত করে দিন, তাই তিনি দিয়েছিলেন, তাই সেই কাহিনীটা কৃপা করে বলুন। বাসুদেব দত্ত শ্রী কৃষ্ণের, শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। তিনি একসময় মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন যে পৃথিবীর সমস্ত জীবের সমস্ত পাপ আমাকে দিয়ে, সমস্ত পাপ তুমি আমাকে দিয়ে তাদের উদ্ধার করো, সেই পাপ নিয়ে আমি অনন্তকাল নরকে থাকি, তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু সব জীব রক্ষা পেল। মহাপ্রভু তখন তাকে বলেছিলেন, যেহেতু তুমি এই ইচ্ছা করেছ, তোমার এই ইচ্ছা পূর্ণ, তবে তাদের পাপ তোমাকে দিতে হবে না, কৃষ্ণ স্বয়ং তোমার, তুমি যেহেতু ইচ্ছা করেছ তাই তাদের সমস্ত পাপ থেকে কৃষ্ণ তাদের মুক্ত করবে। আর কৃষ্ণের কাছে এই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের পাপ মুক্ত করা কি এমন কঠিন? একটা বস্তায়, যেমন একটা শস্যের বস্তাতে কতগুলি শস্য আছে, অসংখ্য, সেই সমগ্র সৃষ্টির মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড এক একটা শস্যের, অতএব কৃষ্ণের কাছে চাই জীবদের, সেই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের উদ্ধার করা কি এমন কঠিন? কৃষ্ণ, যেহেতু তুমি ইচ্ছা করেছ তাই কৃষ্ণরূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন যে তোমার সেই ইচ্ছা পূর্ণ হবে, সমস্ত জীব তাদের পাপ থেকে মুক্ত হবে। আচ্ছা, আমি বলেছিলাম প্রশ্নের, যাই হোক, অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি, এখন আর প্রশ্ন আমি আজকে নেব না, আমি চেষ্টা করবো এইগুলির উত্তর দিতে। বনমালিনী দেবী দাসী পরম পূজ্যপাদ গুরু মহারাজ, আমার চরণ কমল, আপনার চরণ কমলে অধমের প্রণাম, স্থান পাওয়ার কৃপা প্রার্থনা করছি। আমার প্রশ্ন, নিমাই তার বাল্যলীলায় বালগোপাল রূপটি প্রকাশ করতে নিষেধ করল, কিন্তু কিভাবে তা প্রকাশিত হল কৃপা করে বলুন। হ্যাঁ, ভগবানের লীলা কাহিনী যারা রচনা করেছেন তারা ত্রিকালদর্শী। যেমন বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন ব্যাসদেব সঙ্গে। এখন ব্যাসদেবের মতো মহাপুরুষেরা তারা ত্রিকালজ্ঞ বা ত্রিকালকে দর্শন করে, আমরা সাধারণ জীবনে কেবল বর্তমান দর্শন করি আর অতীতকে স্মরণ করি আর ভবিষ্যতের কল্পনা করি, কিন্তু তারা এই ত্রিকালদর্শীরা কি, তারা তিনটি কালই দর্শন করে। তাই মহাপ্রভুর এই লীলা তাদের হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। রাধা গোবিন্দ দাস কক্সবাজার, ও আচ্ছা, কক্সবাজার মন্দিরের অধ্যক্ষ রাধাকৃষ্ণ দাস কোথায়?
ও আচ্ছা,
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। পতিত জীব বলতে কি বোঝানো হয়েছে? পতিত মানে যারা অত্যন্ত পাপী। আমরা পুণ্যের ফলে ওপরে যাই আর পাপের ফলে নিচে যাই, বুঝতে পারলে? স্বর্গলোকটা কোথায়? পুণ্যের ফলে লোক ওপরে যায় আর পাপের ফলে, তো এই যারা পাপি তারা তাদের বলা। আর কলিযুগ দেখো, কলিযুগটা একটা পাপের সমুদ্র, কেবল পাপই না, তার সব প্রতিযুগে জীবেরা সব মহাপাপি। সেই জীবদের উদ্ধার করার জন্য শ্রী কৃষ্ণ এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এই প্রশ্নটার কে লিখেছেন নাম নেই, তো যাই হোক, হরে কৃষ্ণ মহারাজ, শ্রীল প্রভুপাদ সর্বদা জয়যুক্ত হন। গৌর পার্শ্বদের জীবনী সমূহ অত্যন্ত তাৎপর্য মণ্ডিত, তারা তাদের জীবনীর মাধ্যমে দৈন্য বিনয়ভাবে শিক্ষা প্রদান করেন। বাস্তব জীবনে এই দৈন্য ও বিনয়ভাব হৃদয়ে ধারণ করার কোন সহজ পন্থা আছে কি? হ্যাঁ, এই দৈন্য এবং বিনয় ভাব অবলম্বন করার সহজ পন্থা আছে কি? দেখো, সহজ আর কঠিনের পার্থক্যটা কোথায় জানো তো? যখন আমরা জানি না, যখন আমরা পারি না, তখন সেটা কঠিন, আর যখন আমরা করতে পারি তখন সেটা সহজ। তোমরা কে কে সাইকেল চালাতে জানো? সাইকেল চালানোটা কঠিন না সহজ? কে কে সাইকেল চালাতে জানো না? সাইকেল চালানোটা কঠিন না সহজ? ঠিক তেমনি ভক্তির পথটা যখন অবলম্বন হয় তখন দৈন্যভাব সহজেই এসে। কেন? কেন? যখন আমরা বুঝতে পারি ভগবান মহান, ভগবান শ্রেষ্ঠ, এবং ভগবানের ভক্তেরাও মহান এবং ভগবানের ভক্তেরাও শ্রেষ্ঠ, তখন তাদের সামনে যখন আমরা যাই তখন তার মনোভাবটা কিরকম হবে? উদ্যত ভাব হবে না বিনম্র ভাব? অতএব এই ভক্তির পন্থা অবলম্বনের মাধ্যমে এই পন্থাটি সহজ হয়েছে। মুকুন্দ ভক্তি দাস চট্টগ্রাম, মুকুন্দ ভক্তি দাস এখানে আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, গুরু মহারাজ প্রভুপাদ আপনাকে তার গ্রন্থ বাংলায় অনুবাদ করার নির্দেশ দিয়েছেন, আর একজন আচার্য ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে প্রভুপাদ আদেশ করেছে 10,000 বড় গ্রন্থ ও 1,00,000 ছোট গ্রন্থ প্রচার করা, দুইটি সেবা সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আমার প্রশ্ন, সংকীর্তন কি গ্রন্থ প্রচার না হরিনাম কীর্তন করা? সংকীর্তন হচ্ছে হরিনাম কীর্তন করা, কিন্তু বৃহৎ সংকীর্তন হচ্ছে গ্রন্থ বিতরণ। হরে কৃষ্ণ পরম পূজনীয় গুরু মহারাজ আপনাকে। আচ্ছা, এই প্রশ্নটা সুমিত্র দাস কিশোরগঞ্জ। সুমিত্র, আচ্ছা তোমার নামটা সুমিত্র নয় সৌমিত্র, দয়া করে বলবেন কি আস্তিক কি, তাকে কেন সাপে ভয়? সাপেদের মা হচ্ছে কদ্রু। একসময় কদ্রু তার ছেলেদের প্রতি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন, তাদের নির্বংশ হন। তখন তার সাপেরা তার কাছে গিয়ে অনুরোধ করে তার সেই অভিশাপটাকে ফিরিয়ে নিয়ে। তখন তিনি বলেছিলেন যে তোমাদের বংশে একজন জন্মাবে, তার মাধ্যমে তোমরা রক্ষা পাও, এবং তারই নাম হচ্ছে আস্তিক। সে হচ্ছে জরৎকরুর স্ত্রী, জরৎকরুর পুত্র। এই সাপেদের আরেকটি ই হচ্ছে জরৎকরুর, তার দুজনের নাম জরৎকরু ঋষি, আর সাপেদের কন্যা হচ্ছে জরৎকরু। এই জরৎকরুর পুত্র হচ্ছে আস্তিক। যখন জন্মে জয় যখন সর্পনিধন যজ্ঞ করছিল সাপেদের মেরে ফেলার জন্য সমস্ত, তখন এই আস্তিক গিয়ে তাকে নিদর্শন, সেই জন্য সমস্ত সাপেরা তার কাছে কৃতজ্ঞ। তাই আস্তিকের নাম নিলে সাপেরা আর তাকে কিছু। প্রিয়াঙ্কা, গুরু মহারাজ কৃপাপূর্বক আপনার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। শিখায় শরণাগতি ভকতের প্রাণ, এখানে ভকতের প্রাণ বলতে কি বোঝায়? এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ স্বরূপ, এবং এই শরণাগতি আশ্রয় করেই ভক্তের হৃদয়ে ভক্তির প্রকাশ। তাই জন্য এই শরণাগতিকে ভকতেরও প্রাণ বলা হয়েছে। অসিতা চন্দ লিখেছেন, গুরুদেব আমার শতকোটি প্রণাম, আপনার চরণ কমলে দয়া করে গ্রহণ করুন। বৈকুণ্ঠে ভগবান নারায়ণের সেবা লক্ষ্মীদেবী দাস্যরূপে সেবা করেন, কিন্তু মাধুর্য রূপে নয় কেন? মাধুর্য রূপে কি শুধু রাধারানী আর গোপীদের জন্য? এই যে লক্ষ্মীদেবী যে সেবাটি করছেন, অর্থাৎ পত্নী পতিকে যেভাবে সেবাটা করে, সেখানে দাসের ভাবটা প্রবল। যদিও এই সম্পর্কটা মাধুর্যের সম্পর্ক, কিন্তু স্বকীয় মাধুর্যটা দাস্যদাস পতিপত্নী, কিন্তু পরকীয় রসে যে সেবা সেটাই হচ্ছে বিশুদ্ধ মাধুর্য। গুরু মহারাজ আপনার চরণে প্রণতি নিবেদন, কৃপা করে বলবেন রাধারানী যদি কৃষ্ণের মামি হয় তাহলে কি করে রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেম লীলা করেন? আপনার চরণ দাস। মাধুর্য পরকীয় লীলায়, পরকীয় রসে যে মাধুর্য রস, পরকীয় রস, সেই রসটি হচ্ছে যে সামাজিকতার অতীত, বিবাহের বন্ধনের মধ্যে যে সম্পর্ক সেটা সামাজিক স্বীকৃতির মাধ্যমে। সমাজ স্বীকৃতি দিয়েছে তোমরা স্ত্রী পুরুষে একত্র হতে পারো, কিন্তু যখন এই সামাজিকতার জন্য কোন রকম পরোয়া থাকে না, অর্থাৎ বিবাহের সম্পর্ক নেই, সেই যে প্রেম সেটি হচ্ছে পরকীয়া। এখন ভগবানের সঙ্গে সম্পর্কের যে চরম প্রকাশ সেটা কি, যখন কেউ কোন রকম সামাজিকতা, কোন রকম জাগতিক বিচার, ন্যায় নীতির অপেক্ষা না করে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমে যখন আকৃষ্ট হন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং এই সম্পর্কে কৃষ্ণ, রাধারানী যদিও কৃষ্ণের সঙ্গে বিবাহিত নন, যেন এটা কি হচ্ছে, রাধারানী যেন কারোর সঙ্গে তার বিবাহ, এই যে অভিমন্যু, এটা যোগমায়ার লীলা, যোগমায়ার আয়োজন। রাধারানীকে কৃষ্ণ ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে, কিন্তু কৃষ্ণের প্রতি তার প্রেম যে কি প্রবল, সেটিকে আরো প্রবলতর করে তোলার জন্য এই বাধার সৃষ্টি। এই যে বিবাহ হয়েছে এটা একরকমের বাধা, সামাজিকতার বাধা আসছে, শ্বশুর শাশুড়ি, শাশুড়ি ননদিনী, এরা সকলে বাধা দিচ্ছে, কিন্তু সেই সমস্ত বাধাকে রাধারানী অতিক্রম করে যাচ্ছে, গোপীরা সেই সমস্ত বাধাকে অতিক্রম করে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। ভগবানের প্রতি যখন কেউ আকৃষ্ট হয় তাতে কি নিন্দনীয় কিছু থাকে? যেমন এখানে অনেকে আছে যারা বিবাহিতা স্ত্রী, তারা যখন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, অন্যরা কি তাদের বলে ও দেখো বিবাহিত হয়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট বলে কি, তো নাকি তাদের স্বামীরা তাদের বাধা দেয়, না না কৃষ্ণের কাছে যেও না, যদি বাধা দেয়ও তখন তারা কি বলবে, তুমি বাড়িতে দেবে আমি চলো, এইভাবে আমরা দেখতে পারি যে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের প্রতি যে অনুরাগ, কৃষ্ণের প্রতি যে আসক্তি, কৃষ্ণের প্রতি যে ভক্তি, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটি হচ্ছে জীবনের চরম প্রাপ্তি। আর এই যে বিবাহ হয়েছে, ইয়ে হয়েছে, এগুলি শুধু একটা যোগমায়ের আয়োজন, যার ফলে তাদের সেই কৃষ্ণের প্রতি তাদের প্রেমকে আরো বেশি করে উদ্বুদ্ধ করছে, অনুপ্রাণিত। সুজন কর্মকার, IYF বরিশাল। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। বৃন্দাবনে কৃষ্ণ তার ভগবৎটা প্রকাশ করেননি গোপীদের কাছে, কিন্তু তিনি যে বিভিন্ন লীলা বিলাস করেছেন সেটা কি তার ভগবৎটার প্রকাশ নয়? গোপীরা তারপরেও তাকে ভগবান বলে মনে করেননি কেন? এমন নয় যে গোপীরা জানতেন না যে কৃষ্ণ ভগবান, কিন্তু তাদের মনোভাবটা ছিল তুমি ভগবান হও বা না হও তাতে আমার কিছু আসে না, তুমি ভগবান হলেও আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ভগবান না হলেও আমি তোমাকে ভালোবাসি, এই যে মনোভাব এইটি হচ্ছে গোপীদের। এমন নয় যে গোপীরা জানতেন না যে কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণ ভগবান হলেও তাদের কাছে সেই ভগবতের কোন মূল্য ছিল না। যেমন গোপীরা যখন কৃষ্ণকে খুঁজছেন বৃন্দাবনে, তখন কৃষ্ণ একটু মজা দেখার জন্য কি করলেন, তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে রাস্তার পথের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপীরা তাকে দেখে কি বললেন, হে নারায়ণ কৃপা করে যেন আমরা কৃষ্ণকে খুঁজে পাই। তারা নারায়ণের প্রতি আসক্ত নন, তারা ভগবানের ভগবত্তার প্রতি আসক্ত নন, তারা এই কৃষ্ণের প্রতি আসক্ত। এমন নয় যে তারা জানেন না, তারা জানেন। যেমন গোপী গীতাতে একজন গোপিকা গাইছেন, নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহি নাম অন্তরাত্মে বিখন স্বার্থিত বিশ্বগুপ্ত সখ উদয়ীবান সাত্যতা। হে কৃষ্ণ, তুমি গোপিকা যশোদার পুত্র নও, ন খলু গোপিকা নন্দন ভগবান। গোপিকা নন্দন অর্থাৎ যশোদা নন, তুমি যশোদার পুত্র নও। নকল গোপিকা নন্দন ভগবান অখিল দেহী নাম অন্তরাত্মদ্রে। তুমি সমস্ত জীবের, সমস্ত দেহধারী জীবের অন্তরাত্মা বা পরমাত্মা, অন্তরাত্মা। বিখন স্বার্থিত, বিখন কে? ব্রহ্মা। ব্রহ্মাজি তোমার কাছে প্রার্থনা করেছিলেন, সেই জন্য বিশ্বগুপ্তয়ে সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য সখ উদয়ীবান সাত্যতাম কুলে, তুমি সাত্যত কুলে জন্মগ্রহণ। তাহলে বুঝতে পারছো যে গোপিকারা জানতেন যে কৃষ্ণ ভগবান, কিন্তু সেই কৃষ্ণের ভগবানটার কোন গুরুত্ব তাদের কাছে ছিল। যেমন এখানে একসময় বলা যেতে পারে যে বিস্মৃতি দু রকমের হতে পারে, বিস্মৃতি মানে ভুলে যাওয়া, মনে না রাখা, দু রকম হতে পারে। একটা হচ্ছে অজ্ঞান বশত্ব, আরেকটা হচ্ছে প্রেম বশত্ব। অজ্ঞানের বশে আমরা ভুলে যাই, আর আরেকটা হচ্ছে যে গভীর প্রেমের বশে আমাদের মনে থাকে বা আমরা তার গুরুত্ব দিই। যেমন ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, এমন নয় যে মা জানে না যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু মা কি তার সঙ্গে প্রধানমন্ত্রীর মতো আচরণ করে? হ্যাঁ, মায়ের কাছে সে তার পুত্র, ঠিকই। ঠিক সেরকমই যে প্রেমের বশে বিস্মৃতি বা ভুলে যাওয়া, ব্রজবাসীদের যে কৃষ্ণকে ভগবান রূপে যে তাদের মনে থাকছে না বা আচরণ করছেন না, তার কারণ হচ্ছে তাদের হৃদয়ের প্রেম। কোন নাম নেই নাকি? নাম আপনি কৃপা করে বলেছেন যে গ্রহণ যখন লাগে তখন এই সময় অশুভ, কিন্তু তিনি তো ভগবান, তাহলে তিনি অশুভ সময়ে কেন জন্ম নিলেন? সেটা অশুভ, এই গ্রহণের ছলে তিনি গ্রহণ করলে জন্ম নিলেন কেন, আবির্ভাব হলেন কেন? যাতে সকলে হরিনাম করতেন, সকলকে দিয়ে হরিনাম করিয়ে এখানে অবতীর্ণ হওয়ার জন্য তিনি গ্রহণের ছলে জন্ম নিলেন। সেই সময় তিনি তো যে কোনো সময় আসতে পারে না, যে সময় তিনি আসেন সেই সময়টিই মঙ্গল। হরে কৃষ্ণ গুরু মহারাজ এটা লিখেছে সোহাগ দাস, সোহাগ দাস। হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম, এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের আয়োজন আমি করে দিই, এটা বিমল প্রসাদ, বিমলা প্রসাদ, অভয় কৃষ্ণ, চারুচন্দ্র প্রভু এরা সকলে করে, সুতরাং ধন্যবাদটা ওদের জন্যই হবে। ভগবান এই যুগে নাম এবং অর্চা বিগ্রহ রূপে অবতীর্ণ হবেন, তাহলে আবার যে বলা হয় কল্কি অবতার আসবে, তাহলে তো অবতার তিনবার অবতীর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলিযুগে ভগবান কল্কি অবতার রূপে আসবেন, চৈতন্য মহাপ্রভু রূপে, নাম রূপে, অর্চাবতার রূপে এবং কল্কি অবতার, তিনি চার ভাবে। অজিত নরোত্তম দাস, হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম। ছয় প্রকার শরণাগতি গুলো আরেকবার আলোচনা করবেন কি? আজকের সময় হবে, আমি তো বলেছি এই টেপ তো দেওয়া হবে না, রেকর্ড করা হচ্ছে, তাহলে তোমরা টেপ থেকে শুনে নি। কোন ভক্তির বলে শচীমাতা ভগবানকে পুত্ররূপে লাভ করলেন? দিলীপ কৃষ্ণ দাস। সতীমাতা ভগবানের নিত্য মাতা, তাকে পুণ্যের ফলে ভগবানকে অর্জন করতে হয়নি, ভগবানই তার পুত্ররূপে সর্বদা। সে কথা সন্ন্যাস গ্রহণের সময়, সন্ন্যাস গ্রহণের ঠিক আগে শ্রী চৈতন্য মহাপ্রভু সতীমাতা যে তুমি জন্মে জন্মে আমার মা, যখন আমি আসি তুমি আমার মা। অর্থাৎ সতীমাতা হচ্ছেন ভগবানের দিত্য পাশ, তিনি জীবতত্ত্ব নন যে পুণ্যের ফলে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ললিতা দেবী এসেছেন স্বরূপ দামোদর, রূপমঞ্জরী এসেছেন রূপ গোস্বামীর রূপ, এইভাবে বৃন্দাবনের গোপিকারা মহাপ্রভু। রাধাপতি কৃষ্ণ দাস আইওআইএ রংপুর, প্রণব মহারাজ, হোলি খেলার সূচনা যা কৃষ্ণ ভগবান খেলেছিলেন তা কেন খেলা হয়? আমি বলেছিলাম বাচ্চাদের একটু সামলে রাখতে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে গোপীদের নিয়ে এই হোলি খেলেন তা কেন খেলা হয়? এই হোলির রং হচ্ছে তাদের যে হৃদয়ের রং, সেই হৃদয়ের রঙে পরস্পরকে রাঙিয়ে দেওয়ার জন্য এই হোলি খেলা। নিতাই নরেশ দাস, কৃপাপূর্বক আলোচনার মাধ্যমে জানতে চাই, কুলগুরুরা কানে কানে দীক্ষিত করার সময় বলেন ক্লিং কৃষ্ণ বাসুদেব সাহা, এই পত্রের অর্থ কি জানতে চাই? এটা তোমার কুলগুরুকে জিজ্ঞাসা করবে। সাধারণত গায়ত্রী মন্ত্র এইভাবে আলোচনা, গায়ত্রী মন্ত্র গোপন, ইসকনে যখন গায়ত্রী মন্ত্র দেওয়া হয় তখন দীক্ষার মাধ্যমে গুরুদেব শিষ্যকে মন্ত্র। শঙ্কর দাস টাঙ্গাইল, ধর্মের অনুশীলন স্বল্প হলেও জীবকে মহাভয় থেকে রক্ষা করে, তাহলে জীবের মহাভয় কি? এই প্রশ্নটা কার? শঙ্কর দাস। জীবের মহাভয় কি? তোমার মহাভয়টা কি শঙ্কর দাস? হ্যাঁ, মহাভয় হচ্ছে মৃত্যু। মহাপ্রভু তো অকাতরে প্রেম দান করলেন, কিন্তু গুরু মহারাজের গুরু মহারাজেরা বাজ বিচার করেন কেন? কেন গুরু মহারাজ তো মহাপ্রভু নন, গুরু মহারাজের যোগ্যতা, তাই যোগ্যতা অযোগ্যতা বিচার করতে হয়। হরিনাম সকলে করতে পারে, কিন্তু হরিনাম করার সময় পাপ কর্ম থেকে বিরত হতে হয়। তাহলে নামের চর পাপ কর্ম, হরিনাম করার সময় যদি পাপ কর্ম হয় তার সাথে নামের চরণে অপরাধ হয়, তাই জন্য যাতে পাপ মুক্ত হয়ে এই হরিনাম হয় সেই জন্য ইসকনের নিয়ম আছে, দীক্ষার সময় বা দীক্ষার যোগ্যতা অর্জনের জন্য এই চারটি নিয়ম পালন। আচ্ছা, এই প্রশ্নটা পরীক্ষিত দাস করেছে। গুরু মহারাজ বিশ্বরূপ এবং নিত্যানন্দ প্রভু এই দুয়ের মধ্যে কি সম্পর্ক? বিশ্বরূপী কি নিত্যানন্দ প্রভু? হ্যাঁ, বিশ্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু প্রকাশ। বলরাম এসেছে নিত্যানন্দ প্রভু হয়ে, আর তাদের আরেকটি প্রকাশ হচ্ছে বিশ্বরূপ, চৈতন্য মহাপ্রভুর বলরাম। তাই বিশ্বরূপ সন্ধ্যার গ্রহণ পরে করার পর অপ্রকট হয়ে নিত্যানন্দ প্রভুর মধ্যে তিনি লীন। গুরু মহারাজ আপনি বলেছেন পরম সিদ্ধি লাভ হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, এবং তা হচ্ছে গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসা। আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু লোক বলেন যে তারা কৃষ্ণকে গোপীদের মতো ভালোবাসেন, কিন্তু তারা আমিষ আহার নেশা করে। আমি এটা জানতে চাই, এটা কি সম্ভব? আমি যে আগে বললাম কৃষ্ণ ভক্তের পথে যেতে হলে চারটে নিয়ম পালন করতে, পাপ থেকে মুক্ত হতে হবে, তাই আমিষ আহার বর্জন। শ্রী নন্দ দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহাপ্রভুর পার্শ্বদ গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুরকে কেন চরণে তুলসী দেওয়া হয় না? তারা কি বিষ্ণুতত্ত্ব নন? তারা কাদের অবতার? গদাধর পণ্ডিত হচ্ছেন রাধারানীর অবতার, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদ মুনির অবতার, তাই তাদের চরণে তুলসী দেওয়া হয়। তুলসী কেবল বিষ্ণু তত্ত্বের চরণে দেওয়া। গুরু মহারাজের শ্রীচরণের প্রণতি। আমাদের দেশে চন্দ্র বা সূর্য গ্রহণ হলে নানা লোকাচার করতে দেখা যায়, এগুলি কি করা সঠিক? গ্রহণ সম্পর্কে সঠিক তথ্য পেলে খুশি হয়। গ্রহণ মানে হচ্ছে রাহু যখন চন্দ্রকে এবং সূর্যকে গ্রাস করে, সেটাই হচ্ছে গ্রহণ। এবং সেই গ্রহণের সময় যে লোকাচার করতে দেখা যায়, তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আচার। মুকুন্দ মৃত্যুঞ্জয় দাস, পূজ্যপাদ গুরু মহারাজ, ব্রহ্মসংহিতায় রয়েছে চিন্তামণি প্রকর সন্ন্যসু কল্পবৃক্ষ লক্ষ্মী সহস্র শত শেখ মান গোবিন্দ আদি পুরুষ। তাহলে গুরু মহারাজ গোলোক বৃন্দাবন ধামে রাধারানী সখীবৃন্দের সঙ্গে অসংখ্য লক্ষ্মী দেবীরাও কি রূপ, কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে। এই ব্রজগোপীরা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কেবল নন, তারা হচ্ছে লক্ষ্মী দেবীরও উৎস। কৃষ্ণের শক্তি, লালিনী শক্তির প্রথম প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ যখন বাসুদেব হন, তখন এই রাধারানী হন সুপ্ত ভাবনা। কৃষ্ণ যখন রামচন্দ্র হন, তখন এই রাধারানী হন সীতাদেবী। কৃষ্ণ যখন নারায়ণ হন, এই রাধিকায় হচ্ছেন লক্ষ্মী। এবং এই যে ব্রজে কেবল রাধিকাই নয়, কৃষ্ণ যখন তার লীলা বিলাস করেন, তখন এই সমস্ত ব্রজগোপিকারাও কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস। তাই এই এই ব্রজগোপিকারা সকলেই হচ্ছেন, যেহেতু তারা রাধারানীর অংশ, তাই তারা সকলেই লক্ষ্মী। জগদানন্দ পণ্ডিত দাস, নন্দন কানন, চট্টগ্রাম। হরে কৃষ্ণ মহারাজ, ভগবানের পার্শ্বদেরা যখন এই জগতে আসেন, তারা কি জানে আমি ভগবানের পার্শ্বদ, এবং তিনি কিভাবে জগতে নিজেকে প্রকাশ করেন? ভগবানের পার্শ্বদেরা সাধারণত ভগবানের লীলায় যখন আসেন, সাধারণত তারা যোগমায়ের দ্বারা প্রভাবিত থাকে, এবং যোগমায়ের প্রভাবে তারা ভুলে যান যে তারা ভগবানের, বিশেষ করে মহাপ্রভুর লীলায় সংক্ষিপ্ত। কৃষ্ণলীলাতে তাদের মনে থাকে তারা কৃষ্ণের পাশ, কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলায় এবং অন্যান্য লীলাকে সেই স্মৃতি বা সেই লোক। হরে কৃষ্ণ। আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমি কালকে দেখব। আজকে আমরা এখানে একটু কীর্তন করে শেষ করব। জগন্নাথ কৃষ্ণ, তুমি লিখো।